ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে তাদের শতভাগ কারখানার শ্রমিকদের বেতন এবং বোনাস পরিশোধ করা হয়েছে।
রিপোর্ট রয়েছে গৌতম গুপ্তের।
আজ শনিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা হয়ে যাচ্ছেন ওয়াশিংটনের উদ্দেশ্যে।
আরও রয়েছে আমির খসরুর প্রতিবেদন।
ফিলিপাইনের মিন্দানাওয়ে সরকারি বাহিনীর সাথে আইএসপন্থী ইসলামী জঙ্গিদের যে যুদ্ধ চলছে তাতে 89 জন বিদেশি নাগরিক অংশ নিচ্ছেন বলে ফিলিপাইনের সংবাদ মাধ্যম বলছে।
তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে সিচুয়ান প্রদেশের শিনমো গ্রামে ভূমিধ্বসে অন্তত 6 জনের প্রাণহানি ঘটেছে, 120 জন নিখোঁজ রয়েছে এবং 62টি বাড়ি মাটির তলায় চাপা পড়েছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা কাদামাটি ও পাথরের কারণে নদীর প্রায় 2 কিলোমিটার এবং রাস্তার প্রায় 1.5 কিলোমিটার বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রথম শ্রেণীর ভূতাত্ত্বিক বিপর্যয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বলছে যে উদ্ধার প্রচেষ্টায় 1,200-এরও বেশি লোক অংশ নিচ্ছেন। চীনের গ্রাম ও পাহাড়ি অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতের পর ভূমিধ্বসের বিপদ প্রায়ই ঘটে থাকে। মক্কার কাবা শরীফে মসজিদুল হারাম লক্ষ্য করে একটি সন্ত্রাসী ষড়যন্ত্র সৌদি আরবের পুলিশ নস্যাৎ করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে লোকটি এই হামলার পরিকল্পনা করছিল, তার বাড়িতে পুলিশ হানা দিয়ে তাকে হত্যা করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে যে পুলিশ একটি তিনতলা বাড়িতে হানা দিয়েছে যেখানে ওই সন্দেহভাজন আত্মঘাতী বোমাবাজ থাকত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে একা ওই আত্মঘাতী বোমাবাজি ওই বিস্ফোরণে নিহত হয়। মন্ত্রক বলে যে ওই ঘটনায় 5 জন পুলিশ এবং 6 জন অসামরিক লোক আহত হয়েছে। এই বোমা পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে একজন নারী সহ আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন গোষ্ঠীর এতে সম্পৃক্ততা ছিল সে কথা মন্ত্রক জানায়নি। ইরান এবং লেবাননের হেজবুল্লাহ উভয়ই মক্কায় ইসলামের এই পবিত্র স্থানে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করার নিন্দে করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রক আজ প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বাহরাম গাসিমিকে উদ্ধৃত করে বলেছে সন্ত্রাসবাদ এখানে সেখানে বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনীর একজন মুখপাত্র আজ বলেছেন যে গতকাল পাকিস্তানের 3টি প্রধান শহর কোয়েটা, পারাচিনার ও করাচিতে বিদ্রোহীদের আক্রমণের পর সেনাবাহিনী আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তে নজরদারি বাড়িয়ে তুলেছে। মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন যে এই হামলার উৎপত্তি হয়েছে আফগানিস্তানের বিদ্রোহীদের অভয় আশ্রম থেকে। তাছাড়া পাকিস্তান সেনাবাহিনী বলছে যে তারা পেশাওয়ারে রাতের বেলা সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে 3 জন সন্ত্রাসীকে হত্যা এবং 12 জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। আজ পাকিস্তানের কর্মকর্তারা বলেন যে গতকাল পাকিস্তানের 3টি শহরে ওই আক্রমণে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওই সব আক্রমণে প্রায় 100 লোক আহত হয়। হামলাটি শুরু হয় কোয়েটায় যেখানে নিহতের সংখ্যা 13-14 পৌঁছয়, সেখানে 20 জন আহত হয়। এই আক্রমণের লক্ষ্য ছিল পদস্থ পুলিশ কর্মকর্তারা এবং অন্তত 7 জন কর্মকর্তা এতে নিহত হন। ইসলামিক স্টেট এবং পাকিস্তানি তালিবানের একটি উপদল জামাতুল আহরার এই হামলার দায় স্বীকার করেছে। ফিলিপিন্সের মিন্দানাওয়ে সরকারি বাহিনীর সঙ্গে আইএসপন্থী ইসলামী জঙ্গিদের যে লড়াই চলছে তাতে 89 জন বিদেশি অংশ নিচ্ছে বলে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম বলছে এবং এদের ভেতর 3 জন বাংলাদেশি রয়েছে বলে ম্যানিলার একটি সংবাদ মাধ্যম খবর দিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপ এলাকায় ওই দেশটির সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ইসলামিক স্টেট বা আইএসপন্থী ইসলামী জঙ্গিদের মধ্যে 89 জন বিদেশি নাগরিক রয়েছে বলে ম্যানিলা টাইমস শনিবার খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে ওই 89 জন বিদেশির মধ্যে 3 জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ম্যানিলা টাইমস জাপানি সংবাদ সংস্থা কিউডো নিউজকে উদ্ধৃত করে বলেছে ওই সংবাদ সংস্থার কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে 3 জন বাংলাদেশি ছাড়াও 28 জন ইন্দোনেশীয়, 26 জন পাকিস্তানি, 21 জন মালয়েশীয়, 4 জন আরব দেশগুলোর এবং 1 জন ভারতীয় বংশোদ্ভূত সহ সিঙ্গাপুরের 2 জন নাগরিক রয়েছেন। পাঁচজনের নাগরিকত্ব এখনো নিশ্চিত হতে পারেনি ফিলিপাইনের কর্তৃপক্ষ। ফিলিপাইনের গোয়েন্দা কর্তৃপক্ষের কাছেও ওই একই ধরনের তথ্য রয়েছে বলে বলা হচ্ছে। তাদের মতে ওই জঙ্গিরা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া হয়ে ফিলিপাইনের মিন্দানাওতে গোপনে ঢুকে পড়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে তাদের শতভাগ কারখানার শ্রমিকদের বেতন এবং বোনাস ঈদ উল ফিতরের ছুটির আগেই পরিশোধ করা হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এমন দাবি করার কিছুক্ষণের মধ্যেই ঢাকার কল্যাণপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক তাদের তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে। তারা রাস্তা অবরোধ করার পর মিরপুর রোড সহ এর আশপাশের সকল রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘন্টা অবরোধের পর পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি ভয়েস অফ আমেরিকাকে ফোন করেন। বন্ডে অ্যাপারেল স্থানে ওই কারখানাটি তাদের সদস্য না হওয়ায় এ বিষয়ে তার বলার কিছু নাই। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের 2017 সালের সূচকে শ্রমিক অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে খারাপ 10টি দেশের অন্যতম। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজ শনিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তার বৈঠক হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতীয় সরকারি মহল এই সাক্ষাৎ সম্পর্কে খুব যে বেশি কিছু প্রত্যাশা করছেন তেমন নয়, কেননা ট্রাম্প যেভাবে পরিচালনা করছেন মার্কিন বিদেশ নীতি তা নিয়ে ভারত যেন কিছুটা বিভ্রান্ত। আরব জগতের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, বাণিজ্যিক বিনিময়ও গুরুত্বপূর্ণ, কিন্তু মধ্যপ্রাচ্যে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে যে চারটি আরব দেশ, তার পেছনে মার্কিন ভূমিকা সম্পর্কে ভারত সন্দিহান। ভারতের উদ্বেগ হলো যুদ্ধ লেগে যাবে না তো মধ্যপ্রাচ্যে, তেমন হলে কিন্তু ভারতের গুরুতর সংকট। তেমন পরিস্থিতি এড়ানোয় প্রেসিডেন্ট ট্রাম্পের সদর্থক ভূমিকা দেখতে চাইছে ভারত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম বন্দরের কাছে একটি মাছ ধরা ট্রলার থেকে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আমির খসরুর প্রতিবেদন।
র্যাব পাঁচজন মিয়ানমারের নাগরিক সহ বারো জনকে গ্রেপ্তারের কথাও বলেছে। র্যাব জানায় আটককৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 74 কোটি টাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গত 17 জানুয়ারি বঙ্গোপসাগর এলাকায় একটি ট্রলার থেকে 27,50,000 এবং 16 এপ্রিল 20 লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় কয়েকজন মিয়ানমারের নাগরিক সহ কমপক্ষে 9 জনকে আটক করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু নাগরিক মিলে কয়েকটি দল নিয়মিত মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করে থাকে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত লরেল মিলার গতকাল পদত্যাগ করেছেন। এখনও তাঁর স্থলাভিষিক্তের নাম জানানো হয়নি। বিশেষ এই দূত এমন এক সময় দায়িত্ব ছাড়লেন যখন যুক্তরাষ্ট্র তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে আফগানিস্তানে অব্যাহত লড়াইয়ে সাহায্য করতে আরও হাজার হাজার সৈন্য সেখানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ ওয়েবসাইট পলিটিকো গতকাল জানায় যে কূটনীতিকরা মনে করেছিলেন যে বিশেষ এই দূতের দপ্তর শুক্রবারই বন্ধ হচ্ছে এবং এই দায়িত্ব গ্রহণ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো। শুক্রবার আরও পরের দিকে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে বলেন যে ওই দপ্তরের ভবিষ্যৎ সম্পর্কে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি, তবে তিনি এরকম আভাস দিয়েছেন যে পররাষ্ট্র বিভাগের বিশেষ দূতের সংখ্যা তিনি কমিয়ে আনতে চান, কারণ বাজেটে এ খাতে প্রায় 30% পর্যন্ত ব্যয় হ্রাস করা হয়েছে। গত 6 সপ্তাহের মধ্যে এই প্রথম সরাসরি এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা খুবই বিরক্তিকর যে লোকটি তার নির্বাচনী প্রচার অভিযান এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন, তিনি আবার এফবিআই এর সাবেক পরিচালকের বন্ধুও বটে। ফক্স নিউজ চ্যানেলের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে এই বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার কমের যে খুব ভালো বন্ধু সেটা বিরক্তিকর। প্রেসিডেন্ট এরকম আভাস দেন যে এক পর্যায়ে মুলারকে সরে যেতে হবে। মুলার এই তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেবেন কিনা তিনবার এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের সেটা দেখতে হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে ঈদের সময়কার ঘরমুখ যাত্রা এখনো অবধি মোটামুটি নির্বিঘ্ন বলেই মনে হচ্ছে, তবে গত ছদিনে ঘরমুখ যাত্রায় নিহতের সংখ্যা 82 বলে জানা গিয়েছে। ঈদের সময়কার সড়কপথের যাত্রা কতখানি নির্বিঘ্ন তারই অবতারণায় বিবরণ দিলেন বেসরকারি নজরদারি সংস্থা যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
ঈদ যাত্রায় সড়কপথ নির্বিঘ্ন হবে এমনটা বলা হলেও গত 19 জুন থেকে 24 জুন অর্থাৎ শনিবার পর্যন্ত 55টি সড়ক দুর্ঘটনায় 82 জনের নিহত হবার খবর দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামের একটি বেসরকারি নজরদারি সংগঠন। তাদের তথ্য মোতাবেক এই দুর্ঘটনাগুলোতে 222 জন আহত হয়েছেন। শনিবার রংপুরের পীরগঞ্জে গাজীপুর থেকে রংপুরের পীরগঞ্জগামী স্বল্প আয়ের মানুষ বোঝাই একটি ট্রাক উল্টে গেলে এ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কমপক্ষে 17 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 7 জন। এছাড়া দেশের অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8 জনের মতো। গত শনিবার নিহত হন 12 জন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে, কিন্তু কতটা নির্বিঘ্ন হয়েছে বা হচ্ছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী।
পরিবর্তন এসেছে যেটা দেখেছি, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম গুলো, সুশীল সমাজের লোকজন বা জাতীয় অধিকার প্রতিষ্ঠায় কর্মরত সংগঠন গুলো যে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং মালিক শ্রমিক সরকারের উপর অব্যাহত চাপ, এই কারণে জনগণের সচেতনতা বেড়েছে, জনগণ অনেক বেশি দায়িত্বশীল হয়েছে, যার কারণে আমরা মোটাদাগে লক্ষ্য করেছি এবার এই যাত্রা কিন্তু প্রতি বছর 25 রমজান থেকে শুরু হলেও এবার কিন্তু 15 রমজান থেকে শুরু হয়েছে। এতে করে এই যে অব্যাহত যে সড়কের উপর যাত্রা করে সেটা অনেকাংশে কমে এসেছে, যার কারণে অনেক সড়ক মহাসড়কের গত 1 সপ্তাহ অব্যাহত যানজট লক্ষ্য করলেও এখন অনেকাংশে কমে এসছে, যেটা সরকার কৃতিত্বের দাবি করলেও এটা কিন্তু আমরা মনে করি সুশীল সমাজ, গণমাধ্যম এবং জাতীয় অধিকার সংগঠন গুলোর কৃতিত্ব বলে আমরা মনে করছি আর কি। আর যে কারণে সড়ক দুর্ঘটনাটা বাড়ছে, এখানে মোটাদাগে আমরা দেখেছি অতিরিক্ত গতি, সিগন্যালবিহীন যানবাহন, ব্যাটারি চালিত রিক্সা সহ অযান্ত্রিক যানবাহন গুলো মহাসড়কে উঠে আসা, পণ্যবাহী যানবাহনে কম ভাড়ার যাত্রী হিসেবে ব্যাগ করা, মৌসুমী চালক মহাসড়কে যাত্রা করা, বর্ষার কারণে এবং উন্নয়ন কর্মযোগ্যের কারণে রাস্তার বহাল দশা, সবকিছু মিলিয়ে আমরা যেটা মনে করি পরিবহন সেক্টরের যে সার্বিক ব্যবস্থাপনা সে কারণে
সরকারের এক্ষেত্রে করণীয় কি ছিল বা তারা তা পালন করতে পেরেছেন কিনা সে সম্পর্কে মোজাম্মেল হক চৌধুরী বলেন।
আসলে আমরা যদি সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সড়কের যদি উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছুটা সরকারের উন্নতি হয়েছে সেটা কিন্তু আমরা দাবি করতেই পারি, কিন্তু সামগ্রিক বিশৃঙ্খলা রোধে বা সড়কের অব্যবস্থাপনা রোধে তেমন কোনো উন্নতি হয়নি, এটা বরং দিন দিন আরো অবনতি হচ্ছে বলে আমাদের পর্যবেক্ষণে মনে হয়। আমরা সেই কারণে মনে করি মালিক শ্রমিক এবং সরকার তাদের আরো বেশি সচেতন হওয়া দরকার, আরো বেশি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার এবং একটি জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত গড়ে তোলা যাবে না ততক্ষণ এই যে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল অথবা সড়কের যে যানজট জলজরের ভোগান্তি অথবা অতিরিক্ত ভাড়ার এই নৈরাজ্য পুরোটাই বন্ধ করা সম্ভব হবে না।
উল্লেখ্য গত বছর ঈদ উল ফিতরের সময় 168টি দুর্ঘটনায় 212 জন নিহত এবং 896 জন আহত হয়েছিলেন। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মোতাবেক কমপক্ষে 80 লাখ মানুষ এবছর ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়ছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশে বিরাজ করছে এখন আগাম উৎসবের আমেজ। শুনুন নাসরিন হুদা বিথির রিপোর্ট।
প্রিয় মানুষগুলোকে ছেড়ে জীবিকার তাগিদে ঢাকা শহরে সারা বছর বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন অনেকে, আর তাই পরিবার পরিজন নিয়ে বছরে একটি দিন ঈদে আপনজনদের সাথে উদযাপন করার জন্য ঢাকা ছাড়ছেন ঘরমুখো এই মানুষগুলো।
ঈদ করতে ব্রাহ্মণবাড়ি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি, আমরা সবাই মিলে একসাথে ওখানে ঈদ করবো, খুব মজা করবো, এনজয় করবো, এই জন্য যাচ্ছি। আর ট্রেনটা আমরা চুজ করলাম কারণ ট্রেনটা সবসময় আমরা যাই, আর ট্রেনটা আমাদের কাছে সেফ লাগে সবসময়।
আমি ঢাকায় থাকি, ঢাকায় ব্যবসা করি, ঈদের জন্য বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করবো, খুশির ঈদ, ভালো লাগে।
ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছি, অ্যাকচুয়ালি দেশে না, আমরা মানে স্কুল কলেজ বন্ধ, আমরা মানে এনজয় করতে যাচ্ছি ছুটিটাকে।
তো মা বাবার সাথে ঈদ করতে বাড়িতে যাচ্ছি, অনেক কষ্ট করে একটা লঞ্চের ক্যাবিনের টিকেটের ব্যবস্থা করেছি, তো আশা করি খুব ভালোভাবে বাড়িতে গিয়ে পৌঁছতে পারবো ইনশাল্লাহ।
তাই বাস, ট্রেন ও লঞ্চ ঘাট ঘুরে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে দেখা গেছে নির্দিষ্ট সময়ে সব ট্রেন ছেড়ে গেছে, তবে যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। অতিরিক্ত চাপ সামলাতে তাই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ, সেই সাথে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আমরা প্রতিদিন প্রায় আপ ডাউনে 1.5 লক্ষ লোক পরিবহন করবো, যত প্রকার নিরাপত্তা প্রয়োজন সব ব্যবস্থা আছে।
বাস টার্মিনালেও ঘরমুখো মানুষের ভিড় সমানভাবে লক্ষ্য করা গেছে, তাই বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস চালু করেছে, নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো।
এখন ঈদের সময় অবশ্যই বাড়িতে ঈদ করতে যাওয়ার একটা অন্যরকম আনন্দ ফ্যামিলির সাথে।
বর্তমানে ডিএমপির আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে টার্মিনাল কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো জ্যাম নাই, কোনো কমপ্লেন নাই, কারোর কোনো অভিযোগ নাই।
এদিকে সদরঘাট টার্মিনালে তিল ধরারও জায়গা ছিল না, অতিরিক্ত যাত্রী বোঝাই যতই নিষেধ থাকুক না কেন, ঘরে ফেরা মানুষগুলো আপনজনদের সাথে ঈদ করার জন্য জীবনের ঝুঁকি নিতে এতটুকু চিন্তা করে না, কারণ উৎসব পার্বণে প্রিয়জনদের সান্নিধ্যে থাকার জন্যই এত কষ্ট।
ঈদে বাড়িতে যাচ্ছি, এখনো টিকিট পাই নেই, যদিও কষ্টের ভিতরে যাচ্ছি, বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে ঈদ করলে পরে একটু আনন্দ পাবো, এই জন্যই বাড়িতে যাওয়া।
আমার দেশের বাড়ি বরিশালে মুরাদি থানায়, লঞ্চের জন্য ওয়েটিং করতেছি, এখনো লঞ্চ আসেনি, লঞ্চ আসছে ইনশাল্লাহ, লঞ্চ উঠবো এবং টিকিট কেটে ইনশাল্লাহ ভালোভাবে বাসা যেতে পারবো আশা করতেছি।
আমরা দাদুভাই যাচ্ছি, নানুভাই যাচ্ছি, সবাইকে ঈদ মুবারক।
গাড়ির টানে বাড়ি ফিরতে হাজারো ভিড় উপেক্ষা করে সবাই আপনজনদের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে। নাসির হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মুসলমানদের জন্য পবিত্র সময় এই মাহে রমজান। ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চর্চার জন্য উত্তম এই রমজান মাস। পুরো মাস জুড়ে মুসলমানরা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় কিছুই মুখে তোলেন না তারা। সাধারণ মানুষের চেয়ে যারা খেলাধুলোর পেশায় রয়েছেন তাদের জন্য রমজান মাসে রোজা রেখে খেলাধুলোও চালিয়ে যাওয়া খানিকটা কঠিন হলেও অনেকেই তা করে থাকেন নিয়মিতভাবে। এ নিয়েই আরাশ আরাবাসাদির রিপোর্ট, শোনাচ্ছেন সালিম হুসেন।
ওয়াশিংটনের ফুটবল ক্লাব ডিসি ইউনাইটেডের তারকা খেলোয়াড় বিলাল হামিদ, তিনি গোলরক্ষক হিসাবে নাম করেছেন। রমজানে খেলা প্রসঙ্গে তিনি বললেন,
Now obviously this isn't a big soccer country, but I've been a massive soccer fan my whole life. It's a big part of my family and a part of where my family originates from.
এটি যদিও বড় কোনো ফুটবল খেলুড়ে দেশ নয়, তবুও এখানে আমাদের প্রচুর ফ্যান রয়েছে, ভক্ত রয়েছে, আমারই বিপুল সংখ্যক ভক্ত রয়েছেন। রোজা আমার সংস্কৃতি, আমার পরিবারের শিক্ষা, আমার ঐতিহ্যের একটি অংশ। বিলাল হামিদকে বিল নামে ডাকা হয়। সিয়েরা লিওন থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তার পরিবার। বিলের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। পরিবারের সবার সঙ্গেই সে নামাজ পড়ে, খেলার আগে নামাজ পড়ে, একান্তে একাও সে মাঠে যাওয়ার আগে খোদার কাছে সাহায্য প্রার্থনা করে।
I'm usually standing on my goal line. I'll say Al-Fatiha right before the game. Right when we cross the white line, I'll say another Al-Fatiha. And then just from there, I just focus my mind solely on that game.
Bilal janan, খেলার সময় যখন গোল পোস্টে থাকি, খেলা শুরুর আগে আমি সূরা ফাতিহা পড়ি, খেলার বিভিন্ন পর্যায়ে আমি সূরা ফাতিহা পড়ি, এতে খেলায় মনোযোগ দেওয়াটার সুবিধা হয়। তবে রমজান মুসলমানদের জন্য সংযমের মাস, ইসলামী আইনে সবাইকেই রোজা রাখতে হয়। হামিদ তার খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ইসলাম চর্চা করেন যতটা সম্ভব ভালো করেই।
It's not easy being on the field, especially in times like this where the heat is it is going to get bad. So I want to have the right things in my body to make sure I'm, you know, giving myself the energy and the strength to play as well as I can.
প্রচন্ড গরমে রোজা রেখে মাঠে ফুটবল খেলা সহজ নয়। শরীরকে এমন কিছু দিতে হয় যাতে খেলার সময় শক্তি না কমে যায়। আমি তাই চেষ্টা করি। হামিদ জানায় সে ঐতিহ্য অনুসরণ করেই জীবন ধারণ করছেন।
But I know if we don't have a game coming up, I'm going to make the right choice and I'm going to fast and make sure I get my prayers in and make sure that the things that I put in my life are the right choices on those days that I'm fasting.
তিনি বলেন, বড় কোনো প্রতিযোগিতা না থাকলে আমি খেলার সময় নিয়মিতই রোজা রাখি, ঠিকমতো নামাজ পড়ি, আর রোজা রাখার সময় নামাজের সময়ের কোনো গরমিল করি না। নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনকে নিয়ে চলছে বিলাল হামিদ।
It's not easy to be a faithful servant in this religion, but nothing's meant to be easy, so you just have to do your best.
তিনি বলেন, ইসলাম ধর্ম বিশ্বাসীদের জন্য কঠোর ইসলামী আইন হচ্ছে সংযম করা, সংযমের সঙ্গে জীবনকে পরিচালনা করা, আর তা অত সহজ কাজ নয়, তবে যতটা সম্ভব তা মেনে চলার চেষ্টা করি আমরা। হামিদ যুক্তরাষ্ট্রের বড় ফুটবল লীগের সবচেয়ে ভালো গোলরক্ষকদের মধ্যে একজন, যুক্তরাষ্ট্রের জাতীয় দলেরও খেলোয়াড় সে। তবে পরিবারের কাছ থেকে যে শিক্ষা সে পেয়েছে সেটি তার জীবনে এবং খেলার মাঠে এবং মাঠের বাইরে কাজে লাগছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ধর্মীয় কারণ, নৈতিক অবস্থান অথবা স্বাস্থ্যগত সমস্যা, যে কারণেই হোক না কেন, অনেকেই মাংস খান না, বিকল্প হিসেবে নিরামিষ ভোজন করেন। ভয়েস অফ আমেরিকার এলিজাবেথ লি এমনই কিছু পরীক্ষামূলক রান্নাঘর পরিদর্শন করেছেন এবং তারই ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছেন, এবং ওই রিপোর্টের ভিত্তিতেই নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেন শাহাদাত হুসেন সবুজ।
এটার দশটা সাধারণ রান্নাঘর নয়, এখানকার বাবুর্চি সাধারণ প্রথার বাইরে বাইরের উৎস থেকে প্রতিদিনকার খাবার তৈরি করে থাকেন, যেমন ডিম তাদের একটি।
Playing with ingredients that are totally different in the food system is a lot like walking on the moon. We're doing things that no one's ever done before, so it's challenging.
Hampton Creek প্রতিষ্ঠানের ক্রিস জোন্স বলছিলেন, বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যা প্রথাগত খাদ্য প্রণালী থেকে সম্পূর্ণ ভিন্ন, সেটা অনেকটা চাঁদের মাটিতেই হাঁটা চলা করার মতো। আমরা এমন কিছু করছি যা এর আগে কেউ করেনি, তাই বিষয়টি সত্যি চ্যালেঞ্জিং। সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান, যারা সারা বিশ্বব্যাপী নানা ধরনের উদ্ভিদ রোবটের মাধ্যমে শনাক্ত করে এমন সব খাবার তৈরি করেছেন যা প্রাণীজ উপাদান থেকে তৈরি হয়, যেমন মায়োনিজ।
And we look into the different molecular characteristics and ultimately we're able to identify relationships between what we see on a molecular level and whether it's
Hampton Creek-এর প্রতিষ্ঠাতা জো স্টেট্রিক বলছিলেন, আমরা আণবিক পর্যায়ে বিভিন্ন চরিত্র পর্যবেক্ষণ করি এবং শেষমেশ আমরা বুঝতে পারি, সম্পর্কটি ধরতে পারি, ঠিক কি কারণে কেকটি কতটুকু ফুলে ওঠে, কি কারণে মায়োসু স্বাদু হয় এবং কুকিজের সাথে লাগালে বেশ ক্রিমি বাটার হয়ে ওঠে।
It's been really recent advances both in screening methodologies as well as data science.
Jim Flatt বলছেন, এটা অতি সাম্প্রতিক অগ্রসর পর্যবেক্ষণ পদ্ধতি এবং তথ্য বিজ্ঞানের সমন্বয়ে এটি সম্ভব হয়েছে। হ্যাম্পটন ক্রিকের উৎপাদিত পণ্য এখন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো এবং হংকংয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। গরুর মাংসের মতো দেখতে চপগুলোর জন্ম হয়েছে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক বিয়ন্ড মিট প্রতিষ্ঠানে, যেখানে বিজ্ঞানীরা শস্য দানা থেকে হ্যামবার্গারের মাংস তৈরি করেছেন। বিজ্ঞানীরা মাংস তৈরির উপাদান কাঠামোকে ভেঙে ফেলেছেন এবং উদ্ভিদ জগতে সেই কাঠামোর উপাদান খুঁজেছেন। পরে তারা যেমন বিট থেকে এই কাঠামো তৈরি করে নতুন ধরনের খাবার তৈরি করেছেন যাতে উদ্ভিদজাত প্রোটিন ব্যবহার করা হয়েছে।
What we're doing is we're taking plant matter, we're running it through heating, cooling and pressure.
বিয়ন্ড মিটের প্রতিষ্ঠাতা ইথেন ব্রাউন বলেন, আমরা যেটা করেছি উদ্ভিদ থেকে বস্তুগুলো সব নিচ্ছি, তাপের মধ্য দিয়ে এগুলো চালিয়ে এরপর ঠান্ডা চাপে রেখে একসাথে প্রোটিনগুলো এমনভাবে সেলাই করেছি যাতে তাদের বুনন প্রাণীর পেশির মতো হয়ে
যায়।
বিয়ন্ড মিটের প্রতিষ্ঠাতা ইথেন ব্রাউন বলেন, এশিয়া, আফ্রিকা, ইন্ডিয়া যেখানেই আমরা তাকাই না কেন, সব জায়গাতেই প্রাণীজ প্রোটিন গ্রহণের মাত্রা বেড়েই চলছে। আমি মনে করি এতটা আমরা উৎপাদন করতে সমর্থ হব না। চলুন শুনি হ্যাম্পটন ক্রিকের প্রতিষ্ঠাতা কি বলছেন।
Food security is an increasingly big issue, particularly because of climate change and some other issues. I think if you expand the number of tools that we can use to feed people
Hampton cricket প্রতিষ্ঠাতা জোসে টেট্রিক বলছিলেন, খাদ্য নিরাপত্তা এখন বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ। আমি মনে করি মানুষের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য যত বেশি সম্ভব সরঞ্জাম বৃদ্ধি করা যাবে ততই বিপদকে প্রশমিত করা যাবে। এই বিশাল বৈশ্বিক আকাঙ্ক্ষা পূরণে যারা কাজ করছেন তারা বলেছেন, প্রোটিনের চাহিদার বিকল্প বের করা কোনো খোশ খেয়ালের বিষয় নয়, এটা একটা বাস্তবতা, এটা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। এই যে প্রোটিনের চাহিদা, বিকল্প খাদ্য ব্যবস্থা, নতুনভাবে খাবার তৈরির প্রচেষ্টা, এ নিয়ে আমরা এখন কথা বলব নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের সাথে। তিনি নিজেও বেশ কিছু গবেষণা করেছেন, তার মধ্যে রয়েছে পরিবেশের ক্ষতি না করে কিভাবে ইলের বৃদ্ধি ঘটানো যায়, যা কিনা খাদ্য চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখবে। ডক্টর সরওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
থ্যাংক ইউ।
আপনি যেমনটি শুনছিলেন যে বিজ্ঞানীরা মাংসের উপাদান কাঠামো ভেঙে ফেলেছেন এবং উদ্ভিদ জগতে সেই কাঠামো, সেখান থেকে প্রোটিনগুলো নিয়ে একটি বুননের মধ্য দিয়ে সহজ কথায় সেলাই করে প্রাণীর পেশির মতো করছেন, আপনি কি একটু ব্যাখ্যা করবেন আমাদের শ্রোতাদের জন্য?
Yes, আমরা বা সমস্ত প্রাণী জগতে একজন আরেকজনের উপর ডিপেন্ড করে এবং আমাদের শরীরের প্রধান উপকরণ হচ্ছে প্রোটিন, এবং প্রোটিনগুলো আমরা প্রোটিন তৈরি, আমরা নিজেদের প্রোটিনগুলো তৈরি করি অন্যের প্রোটিন এনে। প্রোটিনের যে কাঠামোগত দিক রয়ে গেছে সেগুলো সবসময় আমাদের প্রয়োজনীয় উপাদান নিয়ে আসে না, সেই জন্য আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি, এটা হচ্ছে আমাদের অভ্যাস। আমরা সেই রকম বিভিন্ন রকম খাবার খেয়ে অতীতে ইভলভ হয়ে বেঁচে আছি এবং সেটি আমরা অভ্যাস হিসেবে নিয়েছি। যেমন আমাদের অঞ্চলে যারা ভেজিটেরিয়ান তারা যেমন দুধ খায়, তারা যেমন দই খায়, তার মানে এই কম্বিনেশনে তারা তৈরি করেছে বাই ট্রেডিশন। এখন আমরা যারা দুধ খেতে পারছি না, যারা কেবলমাত্র ভাত খাচ্ছি, তাদের ভাতের মাঝে যদি দুধের উপকরণটা আসে, সে দুধের প্রোটিনটা আসে, সেটা হবে একটা একটা যুগান্তকারী বিষয় এবং সেটা হচ্ছে। আমরা প্রোটিন থেকে 20টি অ্যামিনো অ্যাসিড বা 20টি উপকরণ নিয়ে থাকি, এই 20টির মাঝে 9টি হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় বা অ্যাসেনশিয়াল। এগুলো কিন্তু সমস্ত প্রোটিনের মাঝে থাকে না, যেমন ডালের প্রোটিনে নেই, অন্যান্য ভেজিটেবল প্রোটিনে যেমন এই 9টি নেই। সুতরাং তাহলে আমাদের অন্য জিনিস খেতে হয়। এখন যেমন ধরো এগ হোয়াইট বা এগ অ্যালবিউমিন, এই যে ডিমের যে সাদা অংশ, ডিমের কুসুমের বাহির অংশটা আছে, এটা হচ্ছে একটা প্রোটিন, তার নাম হচ্ছে অ্যালবিউমিন। এটা হচ্ছে প্রাণীর মাঝে হয়। এই অ্যালবিউমিন জিনটা যদি আমরা রাইসে ঢুকিয়ে দিই, রাইস তখন এই অ্যালবিউমিন প্রোটিন তৈরি করবে। সুতরাং আমাদের ডিম খাওয়ার যে প্রোটিনের জন্য যে আমরা ডিম খাই সেটা আর খেতে হবে না। এটা শুধু যে চালের মাঝে চালের মাঝে করা যাবে সেটা নয়, ডালের মাঝেও করা যাবে, গমের মাঝেও করা যাবে, বাদামের মাঝে করা যাবে, যত রকমের সিডের কথা বলছো, যত রকমের ভেজিটেবলের কথা বলছো, সেগুলোর মধ্যে করা যাবে।
আরেকটা জিনিস এখানে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে বিশ্বে জনসংখ্যা বেড়ে চলছে এবং সেই সাথে এই জনসংখ্যার, বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য প্রোটিনের চাহিদার যোগান দেয়াও কিন্তু একটি চ্যালেঞ্জ, একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এই যে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার প্রোটিনের চাহিদা পূরণ করা উদ্ভিদ থেকে, এটা কতটুকু সহায়তা করবে খাদ্য চাহিদা পূরণে?
আচ্ছা, এখানে আমি প্রথমে একটা কথা বলি যে যে প্রেডিকশন বাই 2050 আমরা আমাদের জন্য 470 মিলিয়ন টনস অফ মিট ইজ নিডেড, হুইচ উই উইল বি আনএবল টু প্রডিউস, এবং এটা মোটামুটি ওই ম্যালথাসের সাথে বনে যাচ্ছে 200 বছর আগে যা বলেছিলেন, এবং এবং এখন দেখা যাচ্ছে যেটা যে এবং এই প্রোটিন যদি আমরা যে সকল প্রোটিন আমাদের দরকার সেটা যদি অ্যানিমাল থেকে আসে, উই উইল ডিস্ট্রয় আওয়ার ওয়ার্ল্ড। পৃথিবীর যে ডিফরেস্টেশন হচ্ছে 91% অফ দ্য ডিফরেস্টেশন এটা হয় বিকজ অফ দিস অ্যানিমাল এগ্রিকালচার।
তো সুতরাং এই জায়গা থেকে সরে আসতে উদ্ভিদ থেকে প্রোটিন তৈরি করবার বিষয়টি অনেক সহায়তা করবে, তাই তো?
ইয়েস।
আচ্ছা, তাহলে আরেকটা জিনিস আমরা জানি যে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য বেশি করে সবজি খেতে বলা হয়, সবজি সবার জন্যই খাওয়া উচিত, তো উদ্ভিদ থেকে উৎপাদিত প্রোটিন কতটা সুফল বয়ে আনবে এই ডায়াবেটিক রোগীদের জন্য এবং যারা সবজি খেতে চান না, পছন্দ করেন না?
সবজিতে স্টার্চ কম রয়েছে এবং সেখানে প্রোটিন দেয়া হলে, প্রোটিনের জিন দেয়া হলে সেটা আরো বেশি প্রোটিন এবং কমপ্লিট প্রোটিন বা পূর্ণ প্রোটিন তৈরি করবে সেখানে, এবং সেটা ডায়াবেটিসদের জন্য আসলে একটা বিরাট হেল্প হবে, ইট উইল বি এ ওয়ান্ডারফুল থিং ফর দি ডায়াবেটিক পেশেন্টস।
উদ্ভিদ থেকে তৈরি এই মাংসগুলো সেগুলো সাধারণ মাংসের মতো ক্ষতিকর প্রভাব ফেলবে না।
এখানে আমাকে বলতে হবে, প্রাণী থেকে যখন, যে কোনো ন্যাচারাল প্রাণী থেকে যখন আমরা কোনো কিছু নিয়ে থাকি, সেখানে যেমন প্রয়োজনীয় জিনিস রয়েছে সেখানে তেমন ভাবে অপ্রয়োজনীয় জিনিস রয়েছে। যেমন আমরা যদি অ্যানিমেল প্রোটিন খেতে চাই, গরু থেকে মাংস খেতে চাই বা অন্যান্য প্রাণী থেকে মাংস খেতে চাই, খাসি থেকে মাংস খেতে চাই, সেখানে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে এবং কোলেস্ট্রল রয়েছে যেটা আমাদের প্রয়োজন নেই এবং যেটা আমাদের স্বাস্থ্য শরীরের ক্ষতি করে থাকে। এখন আমরা যখন যখন প্ল্যান্ট থেকে ওই একই প্রোটিন পাবো, সেখানে তো অ্যানিমেলের সেই ফ্যাট আসবে না, সেখানে অ্যানিমেলের কোলেস্ট্রল সেখানে আসবে না, দ্যাট উইল বি রিয়েলি রিয়েলি হেল্প অ্যান্ড গুড ফর আওয়ার সোসাইটি অ্যান্ড আওয়ার হিউম্যান সার্ভাইভাল।
সত্যি এটা অত্যন্ত আনন্দের বিষয়, বিজ্ঞানের আবিষ্কার ক্রমাগত ভাবে মানুষকে ইতিবাচক দিকের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। ডক্টর সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, ভয়েস অব আমেরিকার শ্রোতাদের সময় দেবার জন্য।
ভয়েস অব আমেরিকার শ্রোতাদের জন্য শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
বাংলাদেশের জনপ্রিয় তরুণ শিল্পী পিন্টু ঘোষ একাধারে সুরকার, গীতিকার এবং কণ্ঠশিল্পী। গানের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন সঙ্গীত শিল্পী। তার জন্ম হয়েছিল 1981 সালে বাংলাদেশের সিলেটের হবিগঞ্জে। তিনি শৈশব কৈশোর সিলেটেই কাটিয়েছেন এবং পরবর্তীকালে 2005 সালে তিনি ঢাকায় চলে আসেন। তিনি অত্যন্ত সুপরিচিত হয়ে ওঠেন তার গানের জন্যে। মূলত লোকসঙ্গীত করেন এবং উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকসঙ্গীতেই তার তালিম, তার শিক্ষা। আজকের অতিথির নাম পিন্টু কুমার ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত, এত দূরে।
কেমন আছেন আপনি?
খুবই ভালো আছি, সঙ্গীতের সাথে আছি সারাক্ষণ, তাই খুব ভালো আছি।
আপনার জন্ম হয়েছিল হবিগঞ্জে, আর সঙ্গীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
আচ্ছা, এই যে লোকসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত, এটি শুরু হয়েছিল আপনার কবে থেকে?
আমার মনে হয় এই জিনিসটা ছোটবেলা থেকেই, কারণ আমি যে পরিবেশটাতে বড় হয়েছি সেখানে হচ্ছে কীর্তনিয়া দল এবং কীর্তন হতো।
এটা কি পরিবারে আরো কেউ কেউ এর ভেতর ছিলেন?
আমাদের পরিবারে সবাই আসলে প্রার্থনার জন্য যে সঙ্গীতটা করা সেটা করা আসলে হতো, আর ওই সুবাদে আমাদের বাসায় সব ধরনের যন্ত্রপাতি ছিল, তো প্রতি বৃহস্পতিবার আমরা মানে প্রার্থনায় সঙ্গীত করতাম, আর এমনিতেও প্রতি সন্ধ্যায় আসলে প্রার্থনা করা হতো। সো আমাদের সঙ্গীতটা মূলত হচ্ছে প্রার্থনা কেন্দ্রিক। তারপর ওখান থেকে আসলে দেখলাম যে ফোক এবং ঈশ্বরের সাথে যে যোগাযোগ, যে সঙ্গীতটা, এইটা একটা টান আসলে বোধ করলাম। ওই তখন থেকে আসলে এই যে রুট সঙ্গীতটা আসলে ঢুকে গেছে ভিতরে।
আমরা লক্ষ্য করছি যে আপনি সম্প্রতি একটি অনুষ্ঠান টেলিভিশনে যেটি করছেন সেটি হচ্ছে পরমাত্মার সুর।
হ্যাঁ, পরমাত্মার সুর।
এই অনুষ্ঠানটি সম্পর্কে একটু বলুন।
এই অনুষ্ঠানটি আমাদের বাংলাদেশের একটি প্রাইভেট চ্যানেলের অনুষ্ঠান, ঈদের একটা স্পেশাল অনুষ্ঠান। এই প্রথমবারের মতো যেখানে আমি উপস্থাপনা করেছি এবং দুটি গান পরিবেশন করেছি, এখানে আমি ছাড়াও যারা পারফরমেন্স করেছেন সেখানে ছিল কোনাল, আমাদের লালন কন্যা বিউটি এবং সালমা। তো লালন সাইজি যে দর্শন, ওনার গানে যে বাণী, আমরা ঠিক ওই প্রোগ্রামটার জন্য সেই বাণীওয়ালা মানুষ। ইদানিং তো আসলে দেখা যাচ্ছে কি, বিভিন্ন কথায়, বিভিন্ন মানুষের চিন্তায় মানুষের সঠিক যে রাস্তাটা, মানুষ সংঘাতময় একটা জায়গায় চলে আসছে। সো গুরুর যে বাণী, সঠিক পথ, শান্তির পথ, সত্যের পথ, পরমাত্মার পথ, ওই বাণীগুলা দিয়ে আমরা অনুষ্ঠানটা সাজানোর চেষ্টা করছি। এখানে আমাদের সিলেটের শাহ আব্দুল করিম থেকে শুরু করে লালন সাইজি, রবীন্দ্রনাথ, রবি ঠাকুর ছিল।
আপনার কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত খুব একটা কখনো শুনি না। আপনি দীর্ঘদিন চিরকুট ব্যান্ডের সাথে ছিলেন ভোকালিস্ট হিসেবে, এবং রবীন্দ্রনাথের ওপরও বাউল গানের একটা বড় প্রভাব রয়েছে। আপনার কণ্ঠে কি আমরা একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি আজকে?
হ্যাঁ, নিশ্চয়ই। রবি ঠাকুরের গান করা হয় না, অনেক কঠিন, কিন্তু তারপরে দু এক লাইন শোনা দিতে পারবো নিশ্চয়ই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
চমৎকার। এই যে গান, রবীন্দ্রনাথের পূজার গান এবং প্রেমের গান, যেখানে নাকি ঈশ্বরের ভাবনা মিশে যায়, কোনটি পূজার গান, কোনটি ঈশ্বরকে নিয়ে গাইছেন, কোনটি প্রেমিকাকে নিয়ে গাইছেন, সেটা সেটার যে সীমারেখা,
আসলে ঈশ্বরকে ওনারা অনেক সহজ ভাবে দেখার চেষ্টা করছেন।
আপনি যথার্থই বলেছেন। এই যে একটু আগে আপনি বলেছিলেন যে এখন সময়টা খুব সংঘাতপূর্ণ হয়ে উঠেছে
ভীষণ,
এবং যে সহজভাবে ঈশ্বরকে দেখার, আল্লাহকে দেখার, ভগবানকে দেখার, স্রষ্টাকে দেখার, এই ব্যাপারটি কিন্তু এই লোকসঙ্গীতের মধ্যে, এই বাউল গানের মধ্যে, রবীন্দ্রনাথের গানের মধ্যে উঠে এসেছে আপনার
ভীষণভাবে, ভীষণভাবে। কারণ ওনারা তো অনেক দূরদর্শী ছিলেন, প্রায় 500 বছর আগে, 1000 বছর পরে কি হবে তার ওনারা আসলে সেই সময় বসে চিন্তা করতে পারছিলেন।
এই যে খুব সহজভাবে স্রষ্টাকে খোঁজা, এই জিনিসটি কেন আজকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যাচ্ছে না? সহজভাবে স্রষ্টাকে খোঁজা,
সহজভাবে স্রষ্টাকে খুঁজতে গেলে নিজের মধ্যে খুঁজতে হবে।
রবীন্দ্রনাথ যে কথাটি বলেছেন যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
একদম। আমি যদি চিন্তা করি যে আমি ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, প্রাণের প্রত্যেক প্রাণের মধ্যে তিনি বাস করেন, তাহলে আমার প্রাণেও তিনি আছেন।
এবারে একটু রবীন্দ্রনাথ থেকে একটু লালনের গানে যদি যাই, একটু লালনের গান যদি আপনার মুখ থেকে আমরা একটু শুনতে পারি।
সঠিক যারা জ্ঞানী মানুষ, যাদের কাছ থেকে নেয়ার মতন, তাদেরকে পেছনে রেখে অজ্ঞানীর কাছে একটা তাম্রপাত্রের দাম আছে কিন্তু সোনার কোনো দাম নেই। তো এরকম একটা লাইন আছে লালন সাইজের, সোনার মান গেল রে ভাই, সোনার মান গেল রে ভাই,
তোলের কাছে সোনার মান গেল রে ভাই, শাল পটকের কপালের ফের, শাল পটকের কপালের ফের, কুষ্ঠার বানাতে দেশ জুড়েছে সোনার মান গেল রে ভাই। কি সুন্দর কথা বলছে এখানে, সবাই কিনে পিতল দানা, জোহরের মূল্য হলো না, সবাই পিতল দানা কিনতে পারে, সবাই কিনে পিতল দানা, জোহরের মূল্য হলো না, লালন বলে গেল জানা, লালন বলে গেল জানা, চটকে জগৎ মেটেছে সোনার মান গেল রে ভাই।
চমৎকার। এই যে আপনি গান করছেন, এই যে আপনি লোকসঙ্গীত করেন, আপনার শিক্ষাটা হয়েছে কোথায়?
আমার শিক্ষাটা হবিগঞ্জে, ওখানে ইন্ডিয়া থেকে। উনি পরে 1997-98 দিকে ইন্ডিয়ায় চলে গেছিলেন আমার ওস্তাদজি দ্বিজেন ব্যানার্জি, উনি তেলিয়াপাড়ায় থাকতেন হবিগঞ্জেরই।
এবং কতদিন ধরে আপনি তার কাছে তালিম নিয়েছেন?
আসলে ওই অর্থে বসে থাকতাম সামনে, যখনই আসতেন, মাসে এক দুইবার আসতেন বাসায়, তখন বসে থাকতাম। উনি সারা যখনই আসতেন, উনি অন্ধ ছিলেন, জন্মান্ধ, কিন্তু উনি সব ধরনের ইনস্ট্রুমেন্টই বাজাতে পারতেন, টিউন করতে পারতেন, অসাধারণ মানুষ। সো ওনাকে দেখতাম আর মুগ্ধ হইতাম, যে উনি কোনো স্ক্রিপ্ট ছাড়া, ডায়েরি ছাড়া, রাতের পর রাত নতুন নতুন গান গিয়ে যাচ্ছেন।
আপনি তো তবলা দিয়ে শুরু করেছিলেন আপনার শুরুটা?
হ্যাঁ, তবলা দিয়ে।
আর কি কি, আপনি তো অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারেন।
হ্যাঁ, আমি বাড়ি বাসি, তারপরে হচ্ছে গিটার, পিয়ানো, কিবোর্ড, ম্যান্ডোলিন, এই আছে যা যা পাই আর কি, একতারা, দোতারা।
আপনি তো চলচ্চিত্রে গান করছেন ইদানিং?
হ্যাঁ, গান করছি, মিউজিক
দেখছি। আপনার নিজের একটি গান আমরা কি শুনতে পারি সাম্প্রতিক কালের?
আমার সোনা জাদুর জগতের সবচেয়ে সুন্দর, আমার সোনা জাদুর কথা জগতের সবচেয়ে মধুর, আমার সোনা জাদুর ছোঁয়া সবচেয়ে নরম, ও সবচেয়ে নরম, তোর স্বপ্ন যে আমার চোখে নাচে, তোর হাসি ফুল আমার বুকে ফোটে, আমার বুকে ফোটে, ক্ষমা কইরা দিও বাজন, ক্ষমা কইরা দিও, কেমন করে তোমার দেহ মাটি চাপা দিব, ক্ষমা কইরা দিও বাজন, ক্ষমা কইরা দিও, কেমন কইরা তোমার চোখে মাটি চাপা দিব, আমার সোনা জাদুর ছোঁয়া সবচেয়ে নরম, ও সবচেয়ে নরম,
এরকম।
এই গানটি
অজ্ঞাতনামা সিনেমার গান।
আপনার একটি গান কানামাছি, যে গানটি এটার একটা অসাধারণ জনপ্রিয়তা আছে। এই যে আপনি গান করেন, আপনার স্বর প্রক্ষেপণ বলেন, আপনার সুর যেভাবে আপনি করেন, আপনার গীতিকার হিসেবে আপনি যেভাবে শব্দ চয়ন করেন, কার বা কাদের প্রভাব আপনার উপরে আছে?
নুসরাত ফাতেহ আলী খান মানে কি বলবো, একদম মাথার ভিতরে ঢুকে আছে এই শচীন কর্তা।
আধুনিক বাংলা গান, তরুণ প্রজন্মের কণ্ঠে আধুনিক বাংলা গান সম্পর্কে আপনার কতটা আশাবাদী আপনি?
আমি আশাবাদী অবশ্যই, কারণ আমাদের আগে বাংলাদেশে এত আর্টিস্ট ছিল না। এই মুহূর্তে আমরা বাংলাদেশে এট এ টাইম অনেকগুলো প্রোগ্রাম, ভালো ভালো প্রোগ্রাম করতে পারবো একসাথে, কিন্তু মানে ভালো গায়কই বা ভালো মিউজিক ধরে রাখার জন্য আমাদের যতটুকু অধ্যবসায় বা সাধনা দরকার আমরা মনে হয় ততটুকুন করি না। আমরা ভাবি যে এই জিনিসটা অনেক সহজ, কিন্তু সঙ্গীতটা অনেকের কাছে একটু সহজ হতে পারে, কিন্তু সঙ্গীতের একটা লেভেল পর্যন্ত যেতে গেলে একটু বেশি সাধনা দরকার, যেটা আমাদের দেশে একটু কমই আছে।
আপনার কণ্ঠে একটু আমরা শুনতে পারি কানামাছির কয়েকটি লাইন?
জীবনের মত সত্য কি তো সে কি জীবনের মত বেঁচে অমরা নাকি বিভেদের ক্ষত মিথ্যা কি ভুল নাকি নীল জল দেখতে কেমন সে বল কত কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো।
চমৎকার পিন্টু ঘোষ, আপনার সঙ্গীত জীবনের জন্যে অনেক শুভকামনা এবং আপনার অশেষ সাফল্য কামনা করছি।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, তাছাড়া ভয়েস অফ আমেরিকা এবং যারা যারা শুনছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা গানকে আমাদেরকে ভীষণ ভালোবাসবেন।
আর এখন ঈদের আগাম শুভেচ্ছা নিয়ে মিতালির আসরে উপস্থিত হচ্ছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরে প্রথমেই বেশ কয়েকটি ইমেলের জবাব দিচ্ছি। প্রথম ইমেলটি লিখেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম থান্ডার, গ্রাম ও ডাক পুরান তাহিরপুর, আলিয়াবাদ দুর্গাপুর রাজশাহী থেকে লিখেছেন। লিখেছেন, পবিত্র ঈদ উল ফিতর ভয়েস অফ আমেরিকার বাংলার অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের পরিবার পরিজনের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি সম্মান আর সমৃদ্ধি। এই শুভকামনায় সবার জন্য ঈদ মোবারক। ভাই সাইফুল ইসলাম থান্ডার, আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এবারের ঈদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা বয়ে আনুক। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি লিখেছেন দিওয়ান রফিকুল ইসলাম, প্রেসিডেন্ট ফ্রেন্ডস রেডিও ক্লাব, পাটালির মোড় নওগাঁ থেকে। লিখেছেন, মে আল্লাহ ব্রিং টু ইউ জয় হ্যাপিনেস পিস অ্যান্ড প্রসপেরিটি অন দিস ব্লেসড ওকেশন, ঈদ মোবারক। ভাই দিওয়ান রফিকুল ইসলাম, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য ঈদের অনেক শুভেচ্ছা রইল, আশা করি আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সবুজ মিয়া, গ্রাম রামদাস শিববাড়ি, ডাক বড়বাড়ি, লালমনিরহাট থেকে। লিখেছেন, আগে ভয়েস অফ আমেরিকা নিউ ইয়ার, ঈদ, পূজা, নববর্ষ এবং বিভিন্ন উৎসব উপলক্ষে শ্রোতাদের ডাক যোগে শুভেচ্ছা পত্র, ডায়েরি, বই, কলম, পিকচার, পোস্টার, পোস্টকার্ড, ক্যালেন্ডার ইত্যাদি অনেক কিছু পাঠাতেন, কিন্তু এখন সব বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? প্রতিদিন আপনাদের সুন্দর সংবাদ শুনে আমার মন ভরে যায়। আপনাদের সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মোহাম্মদ সবুজ মিয়া, প্রথমেই আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আর যেটি আপনি বলেছেন, বিশেষ উৎসব উপলক্ষে আমরা নানা ধরনের জিনিস পাঠাতাম, হয়তোবা আপনিও বহু আগের কথা বলছেন, আগামীতে যদি আপনাদের জন্য কিছু পাঠাতে পারি আমাদেরও ভাল লাগবে। আর আমাদের কাছে কিছু যদি জিনিস এসে থাকে তাহলে কিন্তু আমরা উৎসব ছাড়াই আপনাদের কাছে নানা সময়ে নানা জিনিস পাঠিয়ে থাকি। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যাণ সংঘ, গ্রাম ও ডাক, মহিষপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনি লিখেছেন, ঈদ গ্রিটিংস, ঈদ মোবারক, হ্যাপি ঈদ উল আধা 2017। ভাই মিজানুর রহমান, আপনার জন্য, আপনার পরিবার ও বন্ধুবান্ধবের সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। এর পরের ঈদের শুভেচ্ছাটি পাঠিয়েছেন পৃথ্বীরাজ পুরকায়স্ত, পূব বঙ্গাল পুকুরিয়া, জোরহাট, আসাম থেকে লিখেছেন। লিখেছেন, উইশিং ইউ অল এ হ্যাপি অ্যান্ড প্রসপারাস ঈদ ফ্রম মি অ্যান্ড মাই এন্টায়ার ফ্যামিলি। ভাই পৃথ্বীরাজ পুরকায়স্ত, ঈদ কার্ড পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন আলামিন, গ্রাম ও ডাক, কাচিঝুলি, ময়মনসিংহ শহর থেকে লিখেছেন। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান অনেক দিন ধরে শুনছি কিন্তু কখনো লেখা হয়নি, অনেক সংকোচ হয়েছে, আজ তা কাটিয়ে উঠে আমি লিখতে বসেছি। আমাকে আপনাদের শ্রোতা হিসেবে তালিকাভুক্ত করে নেবেন। আপনাদের অনুষ্ঠানের আমি ভীষণ ভক্ত, বিশ্ব সংবাদ আমার ভীষণ ভালো লাগে, আর মিতালি অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয়। ভাই আলামিন, আপনার প্রথম চিঠির জন্য আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। তবে আপনি আরও লিখেছেন যে, আমার একটি প্রশ্ন আছে, আমেরিকার জাতীয় ফুল কি? সেখানে কি শিউলি, বেলি, জবাই এসব ফুল পাওয়া যায়? ভাই আলামিন, আপনার প্রশ্নের জবাবে বলছি, যুক্তরাষ্ট্রের জাতীয় ফুল হচ্ছে গোলাপ ফুল। 1985 সালে যুক্তরাষ্ট্রের সেনেটে এক প্রস্তাব পাশের মধ্য দিয়ে গোলাপ ফুলকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করা হয়। 1986 সালের 20 নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান হোয়াইট হাউসের রোজ গার্ডেনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ফুলের নাম ঘোষণা করেন। তবে আমেরিকার প্রতিটি রাজ্যে কিন্তু আলাদা আলাদা জাতীয় ফুল আছে, ফল এবং পাখিও আছে। এই যেমন আমেরিকার 50টি রাজ্যের জন্য জাতীয় ফুল ভিন্ন ভিন্ন, যেমন ম্যারিল্যান্ডের জাতীয় ফুলের নাম ব্ল্যাক আইড সুজান, ভার্জিনিয়ার ফুলের নাম হচ্ছে ডগউড, আর নিউ ইয়র্কের জাতীয় ফুল আমেরিকার জাতীয় ফুলের মতোই গোলাপ ফুল, আর ক্যালিফোর্নিয়া রাজ্যের জাতীয় ফুল হচ্ছে পপি। অনেক সময়ই দেখা গিয়েছে যে যে রাজ্যে যে ফুলটি প্রচুর পরিমাণে জন্মায় বা হয় সেখানকার জাতীয় ফুলের নাম বা ফলের নাম সেভাবেই বিবেচনা করা হয়। আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে বলছি, শিউলি ফুল আমেরিকায় দেখা যায় না, তবে আমেরিকায় অনেক ধরনের জবা ফুল রয়েছে, আর বেল ফুল গরমের মরশুমে সব জায়গাতেই প্রচুর না হলেও আজকাল বেশ পাওয়া যায়। পূর্ব উপকূলে যেখানে প্রচণ্ড শীতের সময় প্রচণ্ড শীত হয় সেসব অঞ্চলে গ্রীষ্মের সময়ে বেল ফুল দেখা যায়। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপর থেকে আপনি নিয়মিত আমাদের কাছে লিখবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, এবং আপনার জন্য, আপনার পরিবারের জন্য ঈদের আগাম শুভেচ্ছা রইল। এর পরের চিঠিটি লিখেছেন কাজী শওকত আলী, ডে নাইট রেডিও ক্লাব, গ্রাম তারাবাড়িয়া, চর তারাপুর, পাবনা থেকে। আপনার চিঠি থেকে পড়ছি। লিখেছেন, প্রথমে আন্তরিক ভালোবাসা ও সালাম গ্রহণ করবেন। পর সমাচার, আমি নিয়মিতভাবে ভয়েস অফ আমেরিকার খবর ও অন্যান্য বাংলা অনুষ্ঠান শুনতাম, কিন্তু দুঃখের বিষয়ে আমাদের রেডিওটা নষ্ট হয়ে যাওয়ায় ভয়েস অফ আমেরিকার কোনো অনুষ্ঠান শুনতে পারছি না। এহেন অবস্থায় আমার মনটা খুবই খারাপ, তাই দয়া করে আমার ঠিকানায় একটি রেডিও পাঠিয়ে দিন। ভয়েস অফ আমেরিকার প্রতি আমার এই আকুল আবেদন। ভাই কাজী শওকত আলী, প্রথমেই খুবই দুঃখিত যে আপনার রেডিওটি ভেঙে গেছে, সেজন্য আপনি আমাদের অনুষ্ঠান শুনতে পারছেন না, কিন্তু ভাই আপাতত আমরা রেডিও পাঠাতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। তবে আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন খন্দকার সাজু আহমেদ, আদর্শ রেডিও শ্রোতা ক্লাব, জয় সিং, নিমগাছি, ধনুট, বগুড়া থেকে লিখেছেন। এর পরেরটি লিখেছেন সেলিম, সেক্টর 9, উত্তরা, ঢাকা থেকে। শ্রোতাবন্ধুরা, হাতে আর বিশেষ সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো চিঠিপত্রের জবাবের আসর শেষ করছি।
আর এখন যথারীতি সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে সিচুয়ান প্রদেশের সিনমো গ্রামে ভূমিধসে অন্তত ছজনের প্রাণহানি ঘটেছে, 120 জন নিখোঁজ রয়েছে এবং 62টি বাড়ি মাটির তলায় চাপা পড়েছে। পাহাড়ের গাবে নেমে আসা কাদামাটি ও পাথরের কারণে নদীর প্রায় 2 কিলোমিটার এবং রাস্তার প্রায় 1.5 কিলোমিটার বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রথম শ্রেণীর ভূতাত্ত্বিক বিপর্যয়ে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ বলছে যে উদ্ধার প্রচেষ্টায় 1,200-এরও বেশি লোক অংশ নিচ্ছেন। মক্কার কাবা শরীফের মসজিদের হারামের লক্ষ্য করে একটি সন্ত্রাসী ষড়যন্ত্র সৌদি আরবের পুলিশ নস্যাৎ করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে লোকটি এই হামলার পরিকল্পনা করছিল, তার বাড়িতে পুলিশ হানা দিয়ে তাকে হত্যা করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে যে পুলিশ একটি তিনতলা বাড়িতে হানা দিয়েছে যেখানে ওই সন্দেহভাজন আত্মঘাতী বোমাবাজ থাকত। ভারতের ছত্তিশগড়ের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের লড়াইয়ে 5 জন স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ান জখম হয়েছেন বলে জানিয়েছেন দন্তেওয়াড়া রেঞ্জের পুলিশ DIG সুন্দরাজ পি। পরমাশিস ঘোষায় রিপোর্ট।
রায়পুর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে চিন্তন গুফা এলাকায় মাওবাদী দমন অভিযানে সামিল হয়েছে যৌথ নিরাপত্তা বাহিনী STF, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও কোবরা ব্যাটেলিয়ান অব রেজলিউট অ্যাকশন শাখার জওয়ানরা তাতে রয়েছেন। চিন্তন গুফার দক্ষিণে জঙ্গল ঘিরে ফেলেছিলেন তারা, আচমকা তাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। মাওবাদীদের পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। DIG জানিয়েছেন গুলির লড়াইয়ে STF জওয়ানদের আহত হওয়ার খবর পেয়ে দ্রুত সংঘর্ষস্থলে পাঠানো হয়েছে বাড়তি বাহিনী যাতে তাদের সরিয়ে নিয়ে আসা হয়। ছত্তিশগড়ের সবচেয়ে বেশি মাওবাদী অধ্যুষিত জেলা সুকমা চিন্তনগুফা থানার এলাকার অধীন বুরকাপাল এলাকা, সেখানে গত 25 এপ্রিল ভয়াবহ হামলা ঘটেছিল বলে খবর। মাওবাদীদের হামলায় সেখানে 25 এপ্রিল 25 জন CRPF জওয়ান নিহত হয়েছিলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে পরমাণু জ্বালানি সরবরাহ গোষ্ঠীর বৈঠকে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করবে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গ্যাং শুয়াং বলেন যে নন NPT বা পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষর না করা দেশগুলোর NSG-তে অন্তর্ভুক্তির বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, যতদূর নন NPT পরমাণু অস্ত্র প্রসার চুক্তি স্বাক্ষর না করা দেশগুলির NSG-তে অন্তর্ভুক্তি বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সুইজারল্যান্ডের রাজধানী বান শহরে চলছে SSG গোষ্ঠীর প্লেনারি সম্মেলন। শুয়াং বলেন, নতুন সদস্যের অন্তর্ভুক্তির বিষয়ে NSG নির্দিষ্ট নীতি রয়েছে। সোল প্ল্যানারিতে তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে, তার আশা বার্নেও সেই নীতি অবলম্বন করা হবে। গত বছর সোলের প্ল্যানারিতেও ভারতের আবেদন নিয়ে আলোচনা হয়। ভারতের আবেদনকে সমর্থন জানায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমী দেশ, কিন্তু চীন জানিয়ে দেয় যদি নতুন কোন রাষ্ট্রকে NSG সদস্য হতে ইচ্ছুক রাষ্ট্রগুলিকে NPT স্বাক্ষর করতে হবে। পাল্টা ভারতের তরফেও জানিয়ে দেওয়া হয় তারা NPT স্বাক্ষর করবে না। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানি সেনাবাহিনীর একজন মুখপাত্র আজ বলেছেন যে গতকাল পাকিস্তানের 3টি প্রধান শহর কোয়েটা, পারানিচেরান এবং করাচিতে বিদ্রোহীদের আক্রমণের পর সেনাবাহিনী আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তে নজরদারি বাড়িয়ে তুলেছে। মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন যে এই হামলার উৎপত্তি হয়েছে আফগানিস্তানে বিদ্রোহীদের অভয় আশ্রয় থেকে। ইসলামিক স্টেট এবং পাকিস্তানি তালিবানের একটি উপদল জামাতুল আহরার এই হামলার দায় স্বীকার করেছে। গত 6 সপ্তাহের মধ্যে এই প্রথম সরাসরি এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা খুবই বিরক্তিকর যে লোকটি তার নির্বাচনী প্রচার অভিযান এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তে নেতৃত্ব দিচ্ছে সে আবার FBI এর সাবেক পরিচালকের বন্ধু।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, আগাম ঈদ মুবারক। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.